Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্বাধীন মিউজিক অ্যাপের এই লাইভ স্ট্রিমটি আপনারা যারা শুনছেন, মায়াবের ভৌতিকতার তরফ থেকে আমি চাহিন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জেনে থাকবেন যে আমরা প্রতি শনিবার একটি বিশেষ পর্ব নিয়ে স্বাধীন মিউজিক অ্যাপে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা স্বাধীন মিউজিক অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে আপনারা যে কোনো সময় আমাদের এই শোটি আবারও শুনতে পারবেন। যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে শুধুমাত্র লাইভ চলাকালীন সময় আপনারা আমাদেরকে শুনতে পাবেন, কিন্তু পরবর্তীতে যদি শুনতে চান আপনাদেরকে সাবস্ক্রিপশনটা নিতে হবে। এবং আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং স্বাধীন মিউজিক অ্যাপেরও পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বের ঘটনা। ২০০০ সালের এক গরমের দিন, পরিবারের বাকি সবার সাথে খাওয়া দাওয়া খাওয়ার পরে ওই পরিবারের বড় মেয়েটা তার নিজের রুমে চলে যায়। সকালবেলা নাস্তার টেবিলে সে আসেনি, কিন্তু যখন দশটার পর পর্যন্ত দেখলো যে না, মেয়ের কোনো সাড়া শব্দ নেই, মেয়ে এখনো ঘুমাচ্ছে, তখন মেয়ের মা মেয়েকে ডাকতে যায়। যখন মেয়েকে ডেকে সাড়া পেল না মেয়ের মা, তো পাশের অন্য এক জায়গা থেকে, পাশের অন্য এক ঘরের কাইনিস থেকে ওই জানলা দিয়ে দেখার চেষ্টা করলো। অনেক ডাক দেওয়ার পরও জানলা দিয়ে দেখার চেষ্টা করার পরেই এটুকু বোঝা গেল যে বিছানায় মেয়ে নেই। তাহলে মেয়ে কোথায়? ভাঙা হলো দরজা। দরজা ভাঙার পর দেখা গেল মেয়েটার লাশ ঝুলে আছে সিলিং এ, গলায় ওড়না দেওয়া, গলায় ফাঁস নিয়েছে অন্তত 12 থেকে 14 ঘন্টা আগে, গলায় কালশিটের দাগ পড়ে গিয়েছে ততক্ষণে, সামনের হাত দুটো এমন ভাবে বাঁকা যেন সে নিজের গলা অন্তত ধরার চেষ্টা করেছিল ফাঁসে ঝুলে যাওয়ার পূর্বে বা ফাঁসে ঝুলে যাওয়ার পরে। কিন্তু মৃত্যু ছটফটানির সময় হাত বা কোনো কিছু নড়ে না, শুধুমাত্র সেই সময় পুরো শরীর মৃত্যুর যন্ত্রণায় কাঁপে, ছটফট করে। আমরা জানি বা কথিত আছে, কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যে তা আমরা জানি না, কিন্তু আমরা শুনি মাঝে মাঝে আমাদের বয়োজ্যেষ্ঠদের বলতে, যখন আজরাইল আলাইহিসসালাম রূহ কবচ করা শুরু করেন, তখন শুরু করেন পায়ের পাতা থেকে। কথিত আছে তখন রূহ নাকি এদিক সেদিক দৌড়ানো শুরু করে এই পুরো শরীরেই, এবং এক সময়ে ঠিক কলবের কাছে এসে রূহটাকে কবচ করে ফেলা হয়। জানি না এটা সত্য না মিথ্যা। মেয়েটার লাশ ঝুলে থাকতে দেখে অনেকেরই এরকম মনে হল, যাহ, বেচারা না জানি কি ছটফট করেছে কতটুকু। লাশ নামানো হলো, পুলিশ এলো, লাশ নামানো হলো। সেই সময়ে চাটাইয়ে করে মেয়ের লাশ যখন নিয়ে যাচ্ছে, তখন বাজে দুপুর 3টা। ওই গরমের সময়ে লাশ থেকে ততক্ষণ একটা অদ্ভুত গন্ধ বেরোতে শুরু করে। এটা পচা গন্ধও না, আবার সহ্য করার মতোও না। যখন মেয়ের লাশ বের করে নামানো হয়, কম বেশি সবাই নিজেদের মুখ ঢেকে ফেলে। একটা দুর্গন্ধ, কিন্তু করাও না আবার হালকাও না। ভ্যানে করে যখন মেয়েটার লাশ নিয়ে যাচ্ছে, ওই অলি গলিতে সবাই তাকিয়ে দেখেছে মেয়েটার লাশটাকে নিয়ে যেতে। আড়াআড়ি অবস্থায় ভ্যানের মধ্যে শোয়ানো। সেদিনের পর প্রায় কয়েক মাস মাঝে মাঝে ওই গলি যে গলি দিয়ে মেয়েটার লাশ নিয়ে গিয়েছিল ভ্যানে করে, ওই গলিতে শোনা যেত ওই মেয়েটার টাক। অচেনা কোনো ছেলে, অচেনা কোনো যুবক, অচেনা কোনো মেয়ে যদি সেদিক দিয়ে হেঁটে যায় তার ডাক শুনে, মিষ্টি একটা ডাক, এই শোনো গো, ডাকটা এরকমই, এই শোনো গো, মানে শুনছ একটু, এটা হয়তো তাদের অ্যাকসেন্ট, হয়তো তাদের ভাষার আঞ্চলিকতা। চলে গেল বছরের পর বছর, চলে গেল ওই পরিবারটা, ওই বাড়ি ছেড়ে চলে যায় যে বাড়িতে ওই মেয়েটা আত্মহত্যা করে, বাড়িটা তারা বিক্রি করে দিয়ে চলে যায়। কথিত আছে যে ওই বাড়িতে মানুষজন থাকতে পারত না, ওই বাড়িতে যদি কেউ ঢুকতো এক মাসের আগেই বের হয়ে যেত। তারা অনেকে আছে বের হয়ে নানা রকমের কথা বলেছে যে এইখানে ওই মেয়েটাকে গলায় ফাঁসে ঝুলতে দেখা যায়, কখনো দেখা যায় যে বাথরুমে মেয়েটা বসে আছে, সামনের দিকে চুলগুলো এমন ভাবে দেওয়া যে তার চেহারাটা চুলে ঢাকা, দেখতে বড় ভয়ঙ্কর লাগে। তখন চলে গেল বছরের পর বছর, চলে গেল, যাদের কাছে বিক্রি করেছে তারা সেই জায়গাটা ভেঙে আরো উঁচু অট্টালিকা বানালো, কিন্তু সমস্যার সমাধান হয়নি। একটা নির্দিষ্ট ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটা খালি থাকত, খুব সমস্যা। প্রথমবার সমস্যা দেখা দেয় যখন ফ্ল্যাটে ফ্লোর পরিষ্কার করার জন্য দুজন ক্লিনার ছিল। ক্লিনাররা যখন ফ্লোর পরিষ্কার করছিলেন তখন তারা শুনতে পান, এই শোনো গো, কে যেন ডাকলো এইভাবে, এই শোনো গো। এখন একজন আরেকজন তাকালো স্বাভাবিকভাবেই যেখানে কেউ আছে কিনা, কিন্তু না ওখানে কেউ নেই। এরপরে ওই ক্লিনার যখন কাজ করছে তারা একটা বাথরুমের কাছে আসলো, পানি বদল করলো। ওই বাথরুমে পানি বদল করে যখন তারা চলে আসলো ট্যাপটা তারা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ট্যাপ থেকে পানি পড়ার শব্দ শুরু হলো আবার। আবারও একজন ক্লিনার গেল, গিয়ে ট্যাপটা বন্ধ করে এলো। সে এলো আবার, সে যখন তার ক্লিনিং এর কাজ শুরু করলো আবারও ট্যাপ ছেড়ে পানি পড়ার শব্দ। ওই ক্লিনার গেল, ওই ক্লিনার গেল আবার একেবারে বিরক্ত হয়ে গেল যে হয়তো ভালোভাবে কলটা লাগানো হয়নি। কলটা বন্ধ করতে যেয়ে দেখলো যে না, কল তো বন্ধ, মোচড় দিলে কল বন্ধ হয় না, খুলেও না বন্ধ হয় না, একেবারে টাইট, ও ঘটনা কি? তখন তার পেছন থেকে হিস হিস একটা গলায় কিছু একটা জানি কেউ বলল, খুবই ভয়ঙ্কর সে অনুভূতি। ওই শ্রমিক বা ওই ক্লিনার সে সামনের দিকে দেয়ালে যেয়ে লাফ দিয়ে পড়ল আতঙ্কে, এবং সে পেছনে ঘুরে তাকায়। এতটুকু তার মনে আছে যে এক সেকেন্ডের জন্য হলেও সে তার সামনে এমন একটা মাথা দেখেছে, এমন একটা শরীরের কিছু অংশ দেখেছে যে অংশটা সামনের দিক দিয়ে চুল দিয়ে ঢাকা। তো সে লাই লাই লাল্লাহ আকবর বলে চিৎকার দেয়। অন্য আরেকজন ক্লিনার দৌড়ে আসে, এসে দেখে যে তার ফিট খাওয়ার মতো অবস্থা, মানে তার মৃগীর মতো কন্ডিশন। তাকে টেনে নিচে নামানো হলো, অন্যান্য শ্রমিকরা এসলো এবং তারা তাদের মতো বিভিন্ন রকমের কুসংস্কারই যা যা করে তা তা করল, এবং আলটিমেটলি তার হুশ আসলো। হুশ আসার পরে সে বলল যে আমি এরকম এরকম একটা মেয়ে মানুষ দেখেছি। আচ্ছা, একজন শ্রমিক কিন্তু জানত যে এইখানে একটু সমস্যা আছে। সেই শ্রমিকের বয়স কিন্তু 48 মতো এবং খুবই নামাজি কালামি। এই বিল্ডিং এরই একটা ফ্লোরে একটা রুমের মধ্যে তিনজন লোক থাকতো এবং সেই রুমের মধ্যে তিনজনের মধ্যে ওই শ্রমিকও থাকতেন। তিনি শ্রমের কাজও করতেন এবং এইখানেও থাকতেন এবং যে ফ্লোরে ওনারা অবস্থান করতেন ওই শ্রমিক, ওই বয়স্ক শ্রমিক, ওই ফ্লোরে যাবতীয় মালামাল স্টোর রুমের মতো রাখা হতো। মানে ওই ফ্লোরটাকে ইউজ করা হতো স্টোরের ফ্লোর হিসেবে এবং ওই তিনজনে ওইখানে থাকতো। একরকমের পাহারাও হয়ে যেত রাতের বেলার। তো ওই বয়স্ক শ্রমিক যখন থেকে এই ভবনে কাজ শুরু করেছেন তখন থেকেই তিনি অনুভব করতেন যে এখানে কে জানি হাঁটাচলা করে। কেউ হাঁটাচলা করে এমন ভাবে যে সে কোনো মেয়ে মানুষ। অন্ধকারের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তখন মনে হবে যে মেয়ে মানুষটা হেঁটে আসছে আপনার দিকে। তার চোখটা কেমন যেন কিছু সময়ের জন্য মায়াবী, বাকি যখন সে আপনার কাছে চলে আসে তার চোখটা হয়ে ওঠে হিংস্র। তো সে বয়স্ক শ্রমিক বেশ কয়েকদিন অন্যান্য নাইট গার্ডের সাথেও দেখেছে যে ছাদে, মানে ছাদে কে যেন চলাফেরা করে। মাঝে মাঝে তার ওড়না বাতাসে যে উড়ে সেটা তারা দেখতে পায়। একদিন এক নাইট গার্ড ওড়না দেখতে পেয়ে বাঁশি হুইসেল মারে। বাঁশির হুইসেলটা সে যখনই মারল উপর দিক উপর থেকে সে ছাদ থেকেই নিচের দিকে উঁকি দেয় এক ভয়ঙ্কর, দেখতে খুবই ভয়ঙ্কর এক মেয়ে। ওই নাইট গার্ড বা ওই সিকিউরিটি গার্ড তিনি থতমত খেয়ে যান, কারণ তিনি যখন ওই মেয়েটাকে দেখেন মেয়েটাকে তিনি দেখেছেন এমন যে তার চোখ দুটো বড় এবং কালো, অস্বাভাবিকভাবে তার মুখটা মোটা এবং গোল, যেন সে মানুষ না, সে কোনো রাক্ষসী। এবং যখন হুইসেলটা মারে সেই যখন মেয়েটা যখন তাকায় তো তাকানোর সময় একটা শব্দ হয়েছিল। শব্দটা ছিল এমন যে কেউ সেই সিকিউরিটি গার্ডের ঠিক পেছনে একটা দড়িতে কোনো গিট বেঁধে সেই গিটটা টাইট করছে। ওই উপরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় ভয়ে কাঁপতে থাকা এবং পাথর হয়ে যাওয়া সেই সিকিউরিটি গার্ড ওই শব্দটা যখন শুনল, তার পিছনে যখন ওই দড়ি টানার শব্দ হচ্ছে, তখন সে এটাও শুনতে পায়। কে যেন বলল, এই শোনো গো। এরপরে ওই সিকিউরিটি গার্ডের কোনো কিছু মনে ছিল না। অনেক শ্রমিক আসতো সে ভবনে কাজ করতে এবং কিছু কিছু ঘটনার কারণে দেখা গেল যে কয়েকদিন পর পর কিছু কিছু শ্রমিক কাজ ছেড়ে চলে যেত। ওই বয়স্ক শ্রমিকও দেখে সে অনেক লোককে কাজ ছেড়ে চলে যেত। ওই বয়স্ক শ্রমিক যিনি এই যে মৃগী, মানে ভয় পেয়ে যে মৃগীর মতো একটা সিমটম যে এই ব্যক্তি দেখা দিল, এই ব্যক্তিকে বলল যে তুমি এক কাজ করো, তুমি আপাতত আজকে একটু বিশ্রাম নাও। তো অন্য একজন শ্রমিক ওই বয়স্ক শ্রমিককে জিজ্ঞেস করল একটু ফিসফিসিয়ে যে তাহলে ওই লোকও দেখলো নাকি। তো বয়স্ক শ্রমিক সে শ্রমিক করতে দিল, দেখা দিয়েছে একে। দেখা দিয়েছে একে মানেটা কি? ওইখানে যারা এই মেয়েটাকে দেখে একবার দেখে যেই কোনো রূপে ওই মেয়েটাকে তারা বারবার দেখতে পায়। এবং একটা সময় হয় কি, এই শ্রমিকদের অবস্থা খুব খারাপ হয়ে ওঠে যতক্ষণ পর্যন্ত তারা কোনো বড় হুজুরের কাছে না যাচ্ছে। ঠিক তেমনি এই শ্রমিক যেই মেয়েটাকে দেখল সেই দিন রাতের বেলায়, যখন সে তার নিজের বাড়িতে গিয়েছে এবং নিজের বাড়িতে নিজের বিছানায় সে যখন ঘুমাচ্ছে, বয়স্ক শ্রমিক এবং বাকিরা এইটুকুই জেনেছিল যে সে যখন নিজের বিছানায় ঘুমাচ্ছে হঠাৎই সে উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ছটফট করে এবং দাপাতে থাকে, যেন কেউ তাকে ঘুমন্ত অবস্থায় ফাঁসি দিয়ে দিয়েছে এরকম। এবং যখন তার হুঁশ আসে সে বলে যে সে ফাঁসে ঝুলেছিল, তখন কেউ তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। এরপর ওই শ্রমিক আর এলো না সে ভবনে কাজ করতে। ওই বয়স্ক শ্রমিক বা অন্যান্য শ্রমিকরাও ওই ভবন ছেড়ে চলে যায়। কিন্তু এই যে সমস্ত কথাবার্তা, তখন ওই ভবনের একজন খুবই বয়স্ক নাইট গার্ডের কাছে জমা থাকলো। এতক্ষণ পর্যন্ত যা বললাম ওই নাইট গার্ডের জবানি ছিল ওগুলো। এই সমস্ত কিচ্ছা কাহিনী এটা ওনার কাছে ছিল এবং দায়িত্ববান হিসেবে তিনি চিন্তা করলেন যে না, এটা নিয়ে তিনি কোনো কথা বলবেন না। তো এই বয়স্ক নাইট গার্ড যিনি, তার নাম হচ্ছে আমিরুল। আমিরুল তার বয়স হচ্ছে প্রায় 70-এর কাছাকাছি এবং তিনি পুলিশে হাবিলদার হিসেবে কাজ করেছেন। রিটায়ারমেন্টের পরেও তার মানে অবসর সময়টা কাটানোর জন্য তিনি এরকম একটা সিকিউরিটি গার্ড হওয়ার একটা চাকরিতে যোগ হয়ে যান এবং চাকরিটা আসলে তার কাছে খারাপের কোনো কিছু ছিল না। এইখানে তিনি তার মন মতো ডিউটি করতেন এরকমও না, ডিউটিটা করতেন এবং তিনি ডিউটিটা এনজয় করতেন। আর তিনি ডিউটি করতেনই রাতের বেলা, তার ডিউটিটা ছিল 11টা থেকে ভোর পর্যন্ত, এটুকু সময় তার ডিউটি। আমিরুল জানতেন এবং একবার দুবার না, তিনি মেয়েটাকে বারবার দেখতেন। তিনি কখনো দেখতেন যে এই বহুতল ভবনের ছাদে মেয়েটা কাহিনীর উপরে বসে পা নাড়াচ্ছে, কখনো দেখতেন যে ভবনের উপর থেকে একটা ওড়না উড়ে এসে তুলোর মতো তার চোখের সামনে এসে পড়ল। তার চোখের সামনে থাকতো যদি তিনি তাকিয়ে থাকতেন, কিন্তু এদিক ওদিক কিছুক্ষণ তাকানোর পরে এই ওড়নাটা থাকতো না। মাঝে মাঝে রাতের বেলা না বিকট একটা চিৎকার ভেসে আসতো মেয়েলি কণ্ঠে, আবার কখনো সিঁড়ি ঘরগুলোতে লিফট থাকা সত্ত্বেও সিঁড়ি ঘরগুলোতে থুপ 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 করে নামার শব্দ হতো, যেন কোনো হাতি সবেগে ছাদ থেকে নিচে থেকে নেমে আসছে সিঁড়ি ঘর ব্যবহার করে। এ ভবনের কর্তৃপক্ষ তারা ছিল ডেভেলপার কোম্পানি এবং অতি স্বাভাবিকভাবে ডেভেলপার কোম্পানিগুলো নিয়ে মাথা ঘামানো, কিন্তু মাথা ঘামানোর একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি পলিটিক্সের সাথে জড়িত এবং মহিলা প্রায় লক্ষ্য করতেন যে কেউ রাতের বেলা যে করিডোরে তার ফ্ল্যাট, যেই ফ্লোরে তার ফ্ল্যাট, ফ্ল্যাটের সামনে ছিল করিডোর, এই করিডোরে কে যেন দৌড় দিয়ে একবার এই মাথা একবার ওই মাথা যেত রাতের বেলা। সিসিটিভি ফুটেজে কাউকে দেখা যায় না, কিন্তু দৌড় দিচ্ছে এটা সুস্পষ্টভাবে টের পাওয়া যায়। নিচে ফ্লোরের লোকও তো সেটা শুনতে পায় মাঝে মাঝে, কেউ দৌড় দিয়ে দৌড় দিচ্ছে। একদিন এই যে মহিলা যিনি চেষ্টা করলেন একবার এটা একটা বিহিত করা যাক, তিনি একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর এলেন, তিনি পরিদর্শন করলেন তার মতো করে এবং তার ড্রয়িং রুমে বসে তারপর তিনি বললেন যে আমার যেটা মনে হয় যে এখানে জিনের ছায়া আছে, জিনের উপদ্রব আছে, একটা বেশি ভালো হয়, সকাল সন্ধ্যা নিয়মিতভাবে আপনারা পানি পড়া ছিলেন এবং কিছু কাজ করেন এবং এই পুরো ভবনটাকে বন্ধ করে দেন। পুরো ভবনটাকে বন্ধতা করা সম্ভব না তাদের পক্ষে, কারণ ভবনের ভিতরে মাটি খুঁড়ে কোনো কিছু পোতাও সম্ভব না। তখন হুজুর সলিউশন দিলেন যে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যেটাই হোক এই জিনিসটাকে একটা জায়গায় বন্দি করে রাখতে পারি। তো এখন বন্দি করব কোথায়? তো ওনারা ডিসাইড করলো যে ওনারা বন্দি করবেন একটা ফ্লোর আছে, যে ফ্লোরে নিচতলার উপরের ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরের পরের ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা একটা ছোট্ট স্টোররুমের মতো আছে, প্রায় 3-4 ফিটের মতো, এবং একজন মানুষ আরামসে ঢুকে বেরিয়ে আসতে পারবে, ছোট্ট একটা জায়গা। তো ওই হুজুর বললেন তাহলে আমরা এই এন্টিটি হোক বা যেই হোক তাকে আমরা ওইখানে কয়েদ করতে পারি। তো হুজুরের কথা মতো পুরো ভবনে লাইন ধরে ধরে কোরআন আয়াত পড়া হচ্ছিল এবং এমন ভাবে পুরো ভবনটাকে সার্কেল দেওয়া হচ্ছিল ভেতরে এবং বাইরে থেকে, মানে কোরআনের শব্দটা, কোরআন পড়ার শব্দটা ধীরে 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 ন্যারো করে ঠিক ওই স্টোর রুম পর্যন্ত নিয়ে আসা হয়। মানে ব্যাপারটা ছিল এরকম, যেটা পানির কণা বা পানি বা পানির অংশ চারদিক থেকে একটা ছোট্ট বিন্দুকে ঘিরে রেখেছে, ব্যাপারটা ছিল এরকম। এবং তারা এইভাবে কোরআন পড়তে পড়তে ঠিক ওই স্টোররুমের দরজা বরাবর আসার পরে স্টোররুমের দরজাটা লাগিয়ে দেয়, এবং লাগিয়ে দিয়ে সে স্টোররুমের দরজায় তারা কালো সুতো বেঁধে দেয়। তারপর কিছুদিন কোনো উপদ্রব হয়নি, কিন্তু ঠিকই আবার সেই সমস্যাটা ফিরে এলো, আবারও সেই ধূপ শোনা যায়, আবারও সেই লাফালাফি, আবারও সেই হুট হাট চিৎকারের শব্দ। এত বড় ভবনে যারা যারা ফ্ল্যাট কিনেছে তারা চাইলেও সেখান থেকে কি আর বের হতে পারবে না। কিন্তু একটা ঘটনাই মোড় ঘুরিয়ে দেয় আজকে যার ঘটনা আমরা বলবো। এই এতক্ষণ পর্যন্ত যে এন্টিটির কথা আমরা বললাম, সেই এন্টিটির শিকার হয়েছিল সে, তার নাম শাকিলা। ওই স্টোর রুম, যে স্টোর রুমে ওই এন্টিটিকে আটকে রাখা হয়েছিল, ওই ফ্লোরে ঝামেলা ধীরে ধীরে বাড়তে লাগলো। এমন না যে ঝামেলা হচ্ছে, কিন্তু ওই শব্দগুলো, ওই কান্না, ওই হাসি, ওই ফিসফিসানি এবং ওই ডাক, ওই ঠিক ওই স্টোররুমের পাশ থেকে আসত। এতে বিরক্ত হয়ে ওই স্টোররুম লাগোয়া যে ফ্ল্যাটটি ছিল, ওই ফ্ল্যাট ওনার তার ওই ফ্ল্যাট ছেড়ে দেন এবং সেই ফ্ল্যাটটি তিনি প্রায় অনেক কম দামে বিক্রি করে দেন শাকিলের স্বামীর কাছে। এবং শাকিলা এবং তার স্বামী একেবারে কম দামে এই ফ্ল্যাটটা পেয়ে তার বেশ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু কমের পেছনে আসল ঘটনা, তাদেরকে একটু হলো আজ দেওয়া হয় কিন্তু তারা সেটাকে গুরুত্ব দিয়ে নেয়নি। আর সবার মতো তারা এটাই ভেবে নিয়েছিল যেহেতু কমে পাচ্ছি আমরা যাতে না নিই, তাই বদনামই করলে দেখা গেল যে আমরা নিলাম না, তখন তারা নিয়ে নিতে পারবে, এই মানসিকতা ছিল তাদের। তো ফ্ল্যাটটি কেনার পরে শাকিলা এবং তার স্বামী তাদের দুই সন্তানকে নিয়ে এবং শাকিলার মাকে নিয়ে এইখানে শিফট হন। প্রথম দুদিন কোনো অনুভূতি ছিল না, কিন্তু এই প্রথম দুদিনে রাতের বেলা শাকিলা এক পলকের জন্য ঘুমায়নি, শোবার চেষ্টা করছে, ঘুমানোর জন্য প্রচন্ড চাপ নিজের উপরে নিজেই তৈরি করছে, কিন্তু ঘুমাতে পারছে না। এসি চলছে, সিলিং ফ্যানটা বন্ধ, কিন্তু বারবার ওই সিলিং ফ্যানের দিকেই তার নজর যাচ্ছে। ডান পাশে মুড়ে বাম পাশে মুড়ে সোজা হয়, চিত হয়, কাত হয়, ভালো লাগে না, ঘুম আসে না, বারবার সেই সিলিং এর দিকে যায় চোখ, একদম অহেতু। প্রথম দুদিন গেল এভাবে, রাতে ঘুমাতে পারছে না দেখে দিনে ঘুমাচ্ছে, যার কারণে নিজের মন মতো পুরো ফ্ল্যাটই গুছিয়ে তুলতে পারেননি শাকিলা। তৃতীয় দিনের দিন বিকালবেলা শাকিলা ঘুমিয়েছেন, তিনি বুকুর উপর ভর দিয়ে শুয়েছিলেন। তিনি স্বপ্নে দেখতে পান তিনি নিজে যে বিছানায় শুয়ে আছেন সে বিছানার একটা কোণে বসা, এবং বিছানায় নিজেকে নিজেই শোয়া অবস্থা দেখতে পান, এবং দেখতে পান ওই রুমের দরজা খুলে চেহারা ঢাকা, চুল দিয়ে চেহারা ঢাকা একটা মেয়ে ধীর পায়ে হেঁটে এসে তার পাশে বসে, এবং তার পিঠে সে তার হাতে হাত দিয়ে, হাতের ধারালো নখ দিয়ে আঁচড় কাটে, এবং আঁচড় কাটার সময় ওই বিছানার এক কোনায় যিনি বসে বসে নিজেই নিজেকে দেখছেন যে একটা মেয়ে তাকে আঁচড় কাটছে, সেই মেয়েই আবার তার দিকে তাকিয়ে হাসছে। তখন এই দুপুরবেলা বা বিকেলের দিকে যখন কেউ আমরা ঘুমাই, আমরা প্রচুর উদ্ভট স্বপ্ন দেখি আমাদের ক্লান্তির কারণে, এটা আমাদের মস্তিষ্কের কাজ, সেটাই ভেবে নিলেন। কিন্তু ঠিকই রাতের বেলা যখন কাপড় বদলাতে গেলেন ঘুমানোর জন্য, ওই সময় অনুভব করলেন, ঠিক যখন কাপড়টা সরালেন সেই সময় তিনি অনুভব করলেন ব্যথা। তার স্বামী এসে চেক করল, ছবি তুলে তাকে দেখালো, তার পিঠে বিশাল বড় বড় কতগুলো আঁচড় দিয়ে টানা দাগ, এবং তখনও কাঁচা হয়ে আছে দাগগুলো, যার কারণে ব্যথা করছে। ঘটনাটাকে একদমই একটা স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে ধরে নিল তারা, ধরে নিল যে কোনো এক সময় কোনো ধারালো কোনো কিছু সাথে তারা ঘষা গিয়েছে বা কোনো কিছু। কয়েকদিন পর রাতেবেলা কিন্তু ঘুমাতে পারছে না শাকিলা, কিন্তু রাতে ঘুমাতে পারছে না। তো কয়েকদিন পর একদিন রাতের বেলা বাইরে জানালা দিয়ে দূরে তাকিয়েছিল শাকিলা, পরিবেশ দেখছিল, সবকিছু দেখছিল, কিন্তু একটা সময় তার মনে হতে লাগলো এই পরিবেশ, এই আলো, এই শহর তার কাছে কেমন যেন ধূসর হচ্ছে ধীরে ধীরে। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ যেন এই শহরের অন্ধকারের মধ্যেও যে আলোটা আছে সে আলোটা কমিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন ধীরে ধীরে সমস্ত প্রাণ প্রাণহীন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আলো আলোকে গিলে ফেলছে অন্ধকার। তার চোখের সামনে যে পরিমাণ আলো ছিল তখন তা অর্ধেকে নেমে এসেছে তখন, এবং ধীরে ধীরে আরো কমছে। দূরে বহু দূরে কয়েকটা মোবাইল টাওয়ার ছিল, সে মোবাইল টাওয়ারের আলোটা মনে হচ্ছে যেন আস্তে আস্তে তারার মতো টিমটিম করছে, মন যেভাবে মাঝে মাঝে টিমটিম করে নিভে যাওয়ার আগ মুহূর্তে এইভাবে টিমটিম করছে যেন নিভে যাবে যেই কোনো সময়। আলো কমে গিয়েছে একদম, যেন সবকিছু অন্ধকার, চারপাশটাই অন্ধকার। হঠাৎ মনে হতে লাগলো যে নিঃশ্বাস নিতে পারছে না শাকিলা, মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু নিঃশ্বাসে কোনো স্বাদ পাচ্ছে না, সে যেন নিঃশ্বাস তার বুক পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে চেষ্টা করছে সে নিঃশ্বাস নিতে, কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে, তবুও সে নিঃশ্বাস নিতে চাইছে। তবু তার মনে হচ্ছে চারপাশ অন্ধকার হয়ে আসার পর তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে যে সে মারা যাবে। আর কে জানি তার কানে কানে বলছে, এই তো আরেকটু, 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 কোন একটা সময় তার স্বামী শাকিলাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। শাকিলা স্বামী দেখতে পেয়েছিল যখন তার ঘুম ভাঙে, ওই গোঙানি শব্দেই, শাকিলার গোঙানি শব্দেই শাকিলা স্বামীর ঘুম ভাঙে। তিনি দেখতে পান যে শাকিলাকে নিজেই নিজের গলা চেপে ধরেছে, এবং এত শক্ত করে, এত টাইটলি যে সে নিজের গলাকে নিজেই চেপে ধরেছে। শাকিলার স্বামী তার দুই হাত দিয়েও টানতে পারছিল না। শেষমেশ তিনি চিৎকার দিয়ে ওঠেন। তিনি শাকিলা বলে ডাক তো দিচ্ছিলেনই, কিন্তু চিৎকার করে তিনি তার শাশুড়িকেও ডাকলেন। অবশ্য তার শাশুড়ি এসে পৌঁছানোর আগেই শাকিলা গলা থেকে তার দুটি হাত সরাতে সক্ষম হন শাকিলার স্বামী। এবং শাকিলার স্বামী যখন দেখল হাত দুটো সরিয়ে দিল, সে দেখল তার স্ত্রী কেমন যেন অদ্ভুত এক চাহনি দিয়ে উপর দিকে তাকিয়ে আছে, যেন সে কাউকে তার চেহারার সামনে দেখছে, মানে তার ফেস টু ফেসে কেউ আছে, কিন্তু আমরা দেখছি সে তাকিয়ে আছে উপর দিকে, কিন্তু এই তাকানোর ধরনটা একটু অন্যরকম হয়। এবং এরপর শাকিলা সেন্সলেস। রাতেবেলা তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতাল থেকে বলা হলো যে না, কোনো রকম সিরিয়াস কোনো কন্ডিশন নেই, এখন ঘুমের কারণ তারা জানেন না। সব ধরনের চেক আপ করা হলো সকালের মধ্যে, খুব প্রায়োরিটি দিয়ে কতগুলো টেস্ট করানো হলো, না কোনো সমস্যা নেই, ঘুমাচ্ছে শাকিলা। কিন্তু হাসপাতালে যখন তার প্রথমবার ঘুম ভাঙে, সে যখন হাসপাতালে নিজেকে খুঁজে পায়, ওই অস্থির অবস্থায় সে বলতে থাকে তার স্বামীকে যে আমি দেখেছি যে দূরে যত আলো আছে, দূরে যত শহর, দূরে শহরের মধ্যে যত আলো আছে, মানুষের ঘরের আলো, আকাশ থেকে আসা আলো, এই সব আলোকে যেন গিলে ফেলছে, চারপাশটা কেমন যেন অন্ধকার, কে যেন এসে সব ধরনের আলো গিলে ফেলছে, আর কে যেন আমার কানে এসে বলেছিল জানো, এই তো আরেকটু, এই তো আরেকটু। শাকিলাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসার পর থেকেই দু একদিন শাকিলার কোনো সমস্যা হয়নি, কিন্তু শাকিলার এরকম মনে হচ্ছিল সার্বক্ষণিকভাবে কেউ শাকিলাকে দেখছে। মনে হচ্ছিল যে কেউ শাকিলাকে হয় তার পাশে বসে দেখছে, অথবা দূরে বসে। এভাবে চলল। একদিন ডাইনিং টেবিলে বসে কোনো একটা কাজ করা অবস্থায় শাকিলা হঠাৎই নিজের চেয়ার থেকে এমনভাবে যে ছিটকে পড়ল ডাইনিং টেবিলের পাশে রাখা শোকেসের উপরে, যে শোকেসে থাকা গ্লাসগুলো ভেঙে খান খান হয়েছে এবং শাকিলা গলার উপরে এসে একটা গ্লাস সরাসরি ঢুকে যায় এবং গল গলিয়ে রক্ত পড়তে শুরু করে সেখান থেকে। যন্ত্রণায় ছটফট করছিল শাকিলা, এবং সেই ছটফটানিতে তার হুশ ফেরে। ওই ডাইনিং টেবিলে বসেই ছিল সে, ওই ডাইনিং টেবিলে বসা অবস্থায় সে দেখতে পেল সে ছিটকে যে সে শোকে সর্বোপরি পড়ে গেল, এটা সে দেখতে পাচ্ছে। অদ্ভুত রকমের ঘটনা এটা, জেগে থাকা অবস্থায় তো সে ঘুমাতে পারবে না, কারণ সেটা কাজ করছিল। তাহলে এটা কি? এই চিন্তাটা সে যখন করল, তখন ডাইনিং টেবিলের নিচের ভিতর থেকে, নিচে থেকে একটা শব্দ আসে। এদিকে তাকাও না, খুবই মিষ্টি একটা মেয়েলি কণ্ঠ। ওই চাপা অস্বস্তির মধ্যেও উকি দিয়ে দেখতে গেল যে এটা তার মেয়ে কিনা। তিনি উকি দিলেন এবং তিনি দেখলেন একটা মেয়ে বসা, স্বাস্থ্য একেবারেই চিকন ভঙ্গুর, কিন্তু তার মাথার চুলগুলো তার চেহারার সামনে দিয়ে এমন ভাবে রাখা যেন তার চেহারা সে ঢেকে রেখেছে। ওই ডাইনিং টেবিলেই যখন সে তাকালো, শাকিলা যখন সেই এন্টিটির দিকে তাকালো, তখন ওই এন্টিটি হুম করে তার দিকে এগিয়ে আসে এবং যখন এগিয়ে আসতে শুরু করে শাকিলা উঠতে যায়, মাথা বাড়ি খায় এবং সে চিৎকার করতে যাবে, এমন সময় সে দেখতে পায় যে সেই এন্টিটি তার গলা চেপে ধরেছে এবং এন্টিটি তার গলা চেপে ধরে তার বিভৎস চেহারাটা চুলের পাশ থেকে সরিয়ে আনে। গোলগাল, একদম গোলগাল, যেন মরে ফুলে গেছে চেহারাটা, চোখগুলো একদম কালো, মনে হচ্ছে এ মরা মানুষের চেহারা। সে তার গলাটি বেঁধে ধরেছে আর ছটফট করছে শাকিলা। শাকিলার অবস্থা দেখে শাকিলার ছেলেমেয়েরা চিৎকার করলো, ছেলেমেয়েদের চিৎকারে শাকিলার মা এলো। শাকিলার মা এসে দেখলো যে মেয়ে মৃগী লোকের মতো চেয়ারে এমন একটা অবস্থা আছে যে যেকোনো সময় চেয়ার থেকে সে পড়ে যেয়ে মাথায় তীব্র মানে ভয়ঙ্কর ভাবে আঘাত পেতে পারে। নিজের মেয়েকে তো সেই মহিলা সামলালেন এবং পাশের ফ্ল্যাট থেকে লোকজনকে ডেকে আনলেন আর একবার তাকে হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু পাশের ফ্ল্যাটের লোকজন, আসলে লোকজন বলা ভুল হবে, কেবল একটা ছেলে ছাড়া কেউ আসেনি, তারা সবাই দরজার বাইরে দাঁড়ানো। কেন দরজার বাইরে দাঁড়ানো? শাকিলাকে হাসপাতালে আবার নেওয়া হলো এবং তাদের দরজা বাইরে দাঁড়িয়ে থাকাটা শাকিলার স্বামীকে শাকিলার মা বললেন। এবং যখন শাকিলার স্বামী তাদের সাথে একটু কথা বলতে গেলেন যে তারা কেন ঘরে ঢুকলেন না, তাদের ছেলেই কেন শাকিলাকে হাসপাতালে নিয়ে গেল, তারা কেন আসলেন না, তখন সেই লোকেরা মানে সে অপোজিট ফ্ল্যাটের প্রতিবেশী তাদেরকে বলেছিল যে আপনারা এখান থেকে চলে যান, আপনার স্ত্রীকে ধরে ফেলেছে, আপনি দেখতে পাচ্ছেন না। তো শাকিলার স্বামী ব্যাপারটা আসলে কি সেটা বুঝতে পারছে না, কিন্তু পুরো ভবনে যে কয়জনের সাথে তার পরিচয় ছিল সবাই বলল যে আপনার কি যে আপনি কি উঠাট পড়বে যে আপনাকে বলা হয়েছিল না যেখানে সমস্যা আছে, এটা আসলেই এই যে আপনার স্ত্রী এখন আক্রান্ত হয়ে গেছে, ভালোয় ভালোয় আপনি অমুক হুজুরের কাছে যান, উনি এই জায়গায় এই এন্টিটিকে আটকে দিয়েছিল, মোটামুটি অল্প একটু সমস্যা হতো কিন্তু আগের চেয়ে অনেক কম, নাই নাই বললেই চলে, ইগনোর করার মতো, কিন্তু আপনাদেরকে যে এইভাবে সমস্যা করছে এটা তো আজকে আমরা জানতে পারলাম, আপনার স্ত্রী যে এইভাবে আক্রান্ত সেটা তারা আমরা জানতাম না। তো সেই হুজুরের কাছেই লোকজনের চাপে পড়ে সেই হুজুরের কাছেই যান শাকিলের স্বামী, কিন্তু ওই হুজুর মারা গিয়েছিলেন ততদিনে। এদিকে শাকিলের অবস্থা খারাপ হতে শুরু করে, সে ওই মেয়েটাকে দেখতে থাকে, ওই মেয়েটা তার চারপাশে ঘোরাফেরা করে, সে সব সময় হাত এবং হাঁটু দিয়ে হাঁটে, অস্বাভাবিকভাবে সে হাঁটা চলা করে এবং অনেকটা কৃমির মতো বাঁকা তারা হয়ে। শাকিলা পাগলের মতো হয়ে গিয়েছে ততদিনে এবং উদ্ভাসের মতো খুঁজতে করছে, একটা লোককে পাওয়া গেল, একটা পাগলের মতো লোক তাকে পাওয়া গেল যে তার স্ত্রীর জন্য কাজটা করতে রাজি। কি কাজ? এই এন্টিটিকে বন্দি করা। কিভাবে বন্দি করবে এটা কেউ জানে না। সেই ব্যক্তি দেখতে পাগল হলেও যে সেই ব্যক্তি একজন আলেম এটা বোঝাই যায় না, তার আচার আচরণেই মনে হয় যে তার মানসিক সমস্যা আছে, কিন্তু ওই ওই আলেমের পরিচিত সবাই বলে যে অতিরিক্ত পড়াশোনার কারণে এবং অতিরিক্ত জ্ঞানের কারণেই তার ব্রেনের এই অবস্থা। যখন সে হুজুর বা সে আলেম শাকিলাকে ঝাড়ফুঁক করছিল, শাকিলা তখন পাগলের মতো চিৎকার করছিল যেন তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। শাকিলা নিজের চোখে দেখেছিল যখন হুজুর তার সামনে বসে কোরআন আয়াত পড়ছে, তার কোন রকম শরীর জ্বালা পোড়া করছে না, কিন্তু হুজুরের পেছনে সে মেয়েটা সে চিৎকার করছে সমানে, এবং তার চিৎকারের কারণে সে নিজেও চিৎকার করছে ভয়ে। এটুকু তার মনে ছিল। হুজুর তার রুকিয়া বা ঝাড়ফুঁক বজায় রেখে গেলেন। তিনি ঝাড়ফুঁক করছেন এবং করছেন, আশপাশ থেকে জিনিস মাঝে মাঝে পড়ে যায়, দুই একটা শব্দ হয় টুংটাং, কিন্তু হুজুর বলছিলেন খতম না করে আমি এখানে থামব না, তুই যেই হোস না কেন তোকে খতম না করে আমি এখানে থামব না। হুজুর তার রুকিয়াটা এত এত বেশি সময় ধরে কন্টিনিউ করলেন, একটা সময় হুজুর নিজে বুঝতে পারলেন ওই এন্টিটিটা এখন এখানে নেই, ওই এন্টিটিটা এখন এখানে নেই, কিন্তু সে এখন কোথায়? হুজুর সেখান থেকে উঠে চলে গেলেন, কোথায় গেলেন এটা কেউ জানে না। উনি শুধু উঠে গেটটা লাগিয়ে দিয়েছিলেন, এখন উনি উঠে সেই করিডোরে কোন দিকে গিয়েছেন বা তিন তৃতীয় তলায় উনি গেলেন কিনা বা চতুর্থ পঞ্চম তলায় কোথায় গেছেন, কিন্তু ফিরলেন কিন্তু কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর যখন তিনি ফিরেছেন তখন তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটু থরসাধস্তি করেছেন কারো সাথে, কিন্তু তিনি ফিরে এসে বললেন হ্যাঁ যাও মিয়া, তোমাদের মেয়ের কোনো সমস্যা হবে না। ও আমার তো বলে গেছে এটা তোমাদের মেয়ে না, এটা তোমার বউ। এই মহিলা শোনো, তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ বাচ্চারা, তোমাদের মা আম্মু সুস্থ হয়ে গেছে, নামাজ কালাম পরে আম্মুর জন্য দোয়া করবা। এইভাবে এই রকম টোনে কথাবার্তা বলে উনি বের হয়ে যান, এবং স্ত্রী তো বেহুশ, লোকটা কাণ্ডকারখানায় ওই শাকিলার স্বামী কোনো কিছু বুঝলো না, কি একটা মনে করে সে তার পিছনে পিছনে গেল, একেবারে লিফটের নিচ থেকে তাকে একরকম ধরেই ফেললো। ধরে ফেলে বললো যে আপনি কোথায় গেলেন, কি হলো, কি আশেপাশে কিভাবে বলছেন সব কিছু ঠিক, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, লোকজন বলছে এখানে চিনবোত আছে, আপনি বলছেন যে এখানে চিনবোত আছে, আমার স্ত্রী কানাকাটি করে, আমার ছেলেমেয়েরা কানাকাটি করে, আসলে ঘটনা কি? তখন ওই হুজুর কি বললেন জানেন? এই পাগল হুজুর তখন তার মানে শাকিলা স্বামীর কাঁধে হাত রেখে আগে বলল মিয়া আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তার সাথে সাথে শাকিলা স্বামী সেটা বলল, প্রথমে দ্বিধাবোধ করলো কিন্তু তারপরে বলল, এমন না যে সে অস্বীকার করছে, মানে কেন করবে এটা সে বুঝতে পারছিল না। হুজুরের কথা মতো সে যখন কালেমাটা পড়ল তখন সে নিজের উপর থেকে একটা ভার নেমে যাওয়াটা অনুভব করল। তো ওই হুজুর বললেন, তার ভাষায় বললেন যে দেখুন আপনার উপরও প্রভাব ছিল, আপনার উপরে হালকা প্রভাব ছিল, সে প্রভাবটাই যে এখন আল্লাহ নামিয়ে দিলেন। আর আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে কোনো মানুষের ভূতে আত্মায় ধরেনি, এই জায়গাতে এই মাটির উপরে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, ওই আত্মহত্যা ঘটিয়েছিল এক শয়তান, ওই আত্মহত্যা ঘটনার পরেই সে এইখানে তার ডেরা জমিয়ে বসে থাকে, এবং তাকে তো কয়েকবার বন্দি করাই হয়েছিল ওই কোনায়, এবং আপনারা ওই কোনাতেই আসলেন। আপনার স্ত্রী ওই কোনাতে যেদিন আপনারা প্রথমবার এসেছেন ওই কোনাতে যে ওই দরজাটা খুলে দেখতে চেয়েছিলেন যে এখানে কি আছে, এত ছোট একটা দরজা কেন, ওই দরজা লাগিয়ে রাখে সে কালো সুতো যেটা দিয়ে বন্দি করে রাখা হয়েছিল, ওটা তো তিনি খুলে ফেলেছিলেন। তিনি খুলে দেখলেন যে আরে এত ছোট্ট একটা স্পেস, উনি ভেবেছিলেন এখানে কি না কি আছে, উনি তা জানতেন না, কিন্তু ওই ছোট্ট স্পেসের মধ্যে কাকে বন্দি করে এটা তো সেও জানত না, এবং সে শয়তান ছাড়া পায় আপনার স্ত্রীর কল্যাণে, আর সে আপনার স্ত্রীর পেছনে লেগে যায়। শয়তানের ধর্ম যেটা, সে কারো উপকার করে না কখনো ক্ষতি ব্যতীত। আজকে আমি সব কিছু ঠিক করে দিয়েছি, আপনার স্ত্রীর কোনো সমস্যা হবে না, এইখানে থাকুন, নিশ্চিন্ত থাকুন, ওই কোনার ঘরের মধ্যেই আটকা থাকবে, আর কিছু করতে হবে না। এই কথা বলে হন হন করে লিফটের মধ্যে শাকিলার স্বামীর সামনে ওই ব্যক্তি ঢোকা যায়। এবং ঘটনা এখানে শেষ। এরপরে শাকিলা ঠিক হয়ে গেল, ওই আতঙ্কে ভোগার কারণে তিনিও প্রায় নামমাত্র মূল্যে ওই ফ্ল্যাটটি বিক্রি করে দেন। এবং ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার পর ওই ফ্ল্যাটটি এখন পর্যন্ত আরো দুবার হাত বদল হয়। কিন্তু ওই সমস্যা এখন আছে কিনা এইটা আমরা কেউ জানি না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। মায়াবী ভৌতিকতার তরফ থেকে আমি জাহিদ বিদায় নিচ্ছি স্বাধীন মিউজিক অ্যাপের আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।